أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. صدق الله العظيم. الحمد لله الحمد لله الحمد لله. আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ পাক আপনাদের সঙ্গে আল্লাহর কিছু কথা, দিনের কিছু কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনার জন্য একত্রিত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি যিনি 1987 সনে ইন্তেকাল করেন, 1974 সনে হযরতের সঙ্গে সম্পর্ক হয়, 74 থেকে 87 13 বছর। আপনারা যেহেতু আলেম হইতে যাইতেছেন, অনেকেই হাফেজ হইছেন, কিতাব পড়তেছেন, অনেকে হাফেজ হচ্ছেন, নাজেরা পড়ছেন, সেই জন্য আমি প্রধানত আপনাদের অনুকরণীয় আদর্শ হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ তার কথা এবং তার ভাই মৌলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এনাদের কিছু কথা নকল করাই আসল কাজের জিনিস মনে করি। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে প্রথম দিন বায়াত করালেন, কিছু সামান্য দিকে আজকাল বার্তা দিলেন, কিন্তু প্রধান যে কথাটা আমি নকল করতে চাই, আমি বললেন চোখের গোনা থেকে বাঁচে। প্রথম দিনের প্রথম বৈঠকের নসিহত হযরত কিয়ামত দিলেন, কিছু জিকির আজকাল বার্তালেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বাইরের কথা যেটা চোখের গোনা থেকে বাঁচে। পরবর্তীকালে হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যখন সম্পর্কিত হলাম, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি তাকে প্রথম দাওয়াত দিয়ে আনলেন 1980 সনে হজের সফরে। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি খাদেম হওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। ওই সফরেই হজের পরে 13-14-15 জিলহজ মাসের দিকে হযরতের সঙ্গে হাফিজ জি হুজুরের সঙ্গে দেখা করতে আসলেন মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার সঙ্গে ওনার পাকিস্তানের বড় খলিফা হাকিম মোহাম্মদ আখতার সাহেব দামান বারাকাত এখন খুব অসুস্থ করাচিতে, তাকে সুস্বাস্থ্য দান করে দুজন একসঙ্গে এসেছিলেন। ওইখানে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন, সে কথাটাও নকল করতে চাই। দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের মধ্যে কি বললেন মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি লাভ করে বললেন, হাফিজ জি হুজুর, বাংলাদেশের হাফিজ জি হুজুর ভারতের মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তারই মতো হাকিমুল উম্মত মুজাদ্দিদের মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খলিফা মাওলানা আবরারুল হক সাহেব দাওয়াত দিচ্ছেন। দাওয়াতের ভাষা এরকম, আমার দিলে চায় আপনি আপনার এই খলিফা মানে হাকিম আক্তার সাহেবের কথা বলতেছেন, ওনাকে নিয়ে একবার বাংলাদেশে তশরিফ আনেন। আল্লাহ তাআলা আপনাদের দুজনকে দিয়া বাংলাদেশের জমিনে হাকিমুল উম্মতের সিলসিলার কিছু খেদমত কবুল করেন। কয়েকটা কথা আপনারা বাংলাদেশে আসার দাওয়াত দিলাম, আসেন বললে হইত না? কিন্তু হাফিজ হুজুর কি এই ছোট্ট কথা দাওয়াত দিচ্ছেন না, বিরাট লম্বা একটা কথা বলছেন যেটা আসলে একটা দোয়া। আমার দিলে চায় আপনি আপনার এই খলিফা পাকিস্তানের ওনার কথা বলছেন, ওনাকে নিয়ে একবার বাংলাদেশের তশরিফ আনেন। আল্লাহ তাআলা আপনাদের দুজনকে দিয়ে বাংলাদেশের জমিনে হযরত মুজাদ্দিদুল্লাহ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর সিলসিলার কিছু খেদমত কবুল করেন। এ কথার মানে কি? হাকিমুল উম্মতের সিলসিলার কিছু খেদমত কবুল করেন মানে আল্লাহ তৌফিক দেন। হাকিমুল উম্মতের সিলসিলা কি? আলহামদুলিল্লাহ মাওলানা আবরার হক সাহেব দাওয়াত কবুল করলেন, 80 সনের হজের পরে দাওয়াত পাইলেন, 81 সনে মে মাসের দিকে বাংলাদেশে আসলেন। মাওলানা আবরার হক সাহেবের সফর শেষ করলেন মে মাসের শেষের দিকে, উনি চলে গেলেন ভারতে, তার খলিফা হাকিম আক্তার সাহেব চলে গেলেন পাকিস্তানে। এর কয়েকদিন পরেই 31 বা 30শে মে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শহীদ হলেন। একাশি সনে মাওলানা আবরার হক সাহেব বাংলাদেশে আসলেন। হাফিজ জহুরুল রহমতুল্লাহের সঙ্গে আমার প্রথম দেখা হয় বলা যায়, দূর থেকে দেখছি, সামনাসামনে বসি নাই, বহু বছর দূর থেকে দেখছি। বড়কাটা মাদ্রাসায় হাজতে পড়াইতেন, আমরা বড়কাটা মাদ্রাসা ঠিক দক্ষিণ দিকে ইসলামী স্কুলে পড়তাম, একদম বড় কাটা মাছের উপর থেকে তাকাইলে যে ছাদ দেখা যায় দোতলা দালানে সেটা আমাদের স্কুল। শুনছি এটা হাফিজ জহুরুল, স্কুলের ছাত্র আমরা, এটা পীর জহুরুল, এটা শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ, নাম ছিল সদর সাহেব। ওনারা সবাই তখন বড় কাটা মাদ্রাসা নামাজ পড়তে যাইতেন, ওখান থেকে সামান্য পশ্চিম দক্ষিণে গনি মিয়ার হাটের মসজিদ, গনি মিয়ার হাটের মসজিদে ওনাদের সঙ্গে 5 থেকে নামাজ পড়ছে। 6-এ যাওয়ার পর তা অসুবিধা হইল, হাফিজ জহুরুল রহমতুল্লাহ আলাই মাওলানা শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলাই যাকে সদর সাহেব রহমতুল্লাহ বলা হতো, এনারা আলোক হয়ে লালবাগ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বড় কাটরা ভাঙলই বলা যায়, আল্লাহ তাআলা ভাঙাইলেন, লালবাগ মাদ্রাসা হল। হাফিজ জহুরুল রহমতুল্লাহ শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ দুজন চলে গেলেন, বড় কাটরা থাকলেন পীর জহুরুল। কিন্তু ওই এলাকা তো খুব কাছাকাছি, আমাদের স্কুল সোয়ারিঘাট, সেখান থেকে চকবাজারের মসজিদ পাওয়া মাইলে হবে না, আর চকবাজার থেকে সোজা পশ্চিম দিকে 1 কিলোমিটার গেলে পোস্তার মোড়, তার সঙ্গে হাফিজ জহুরুল আলবাগ মসজিদে থাকেন, মসজিদের দোতলায় আজান দেওয়ার জায়গার পাশে একটা কামরা থাকে। অনেকবার দেখছি এটা হাফিজ জহুরুল, অনেকেই দেখেছি। যখন ওনার সঙ্গে নামাজ পড়ছি সেটা হইল 49 সাল, 49-50, 50 থেকে 60 10 বছর, 60 থেকে 70 10 বছর, 71, 72, 73, 74 সালে বাইরে থাকলাম, কত বছর পরে 24 বছর, কম পক্ষে 24 বছর দেখছি। হয়তো কাছে যাওয়ার সাহস হয় নাই, মুড়ি ধোয়ার দরখাস্ত করার কথা মনে আসে না, 74 সালে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মনে আসলো। পরামর্শের জন্য বড় কাটরা মাদ্রাসায় গেলাম, হাফিজ জহির রহমতুল্লাহ কি খলিফা, আপনি এখনো জীবিত আছেন, আল্লাহ হেফাজত করেন। ছাত্রদের মধ্যে এলাকার ছাত্র হলে চিনেও ভালো লাগবে। মাওলানা আলতাফ হোসেন স্যার, ওনার সঙ্গে পরিচয় সেটা আরেক কাহিনী, আমি তো গল্প বলতেই বসছি। প্রথম গল্পের কথা হইল চোখের গোনা থেকে বাঁচা, এটা আপনাকে ট্রান্সফার করে দিলাম। হাফিজ জহির রহমতুল্লাহের সঙ্গে প্রথম দিনের জিকির আজকারের পাশে দুনিয়ার সঙ্গে সম্পর্কিত কি কথা বলছেন, এটা কি আমার জন্য জরুরি না আপনাদের জন্য জরুরি? একটা জিনিস, বিরাট জিনিস, আমি শুধু গল্পের মাঝে মাঝে কিছু আসল কথা নকল করে যাব। প্রথম কথা হইল চোখের গোনা থেকে বাঁচেন, দ্বিতীয় কথা হইল হজরতকে 24 বছর দেখলাম, এই 24 বছর যাওয়ার কিসমত হল না কেন। 74 সালে মানে প্রথম দেখা প্রায় 20 বছর পর, 24 বছর পর ব্যথ হওয়ার আকাঙ্ক্ষা হইল। মাওলানা আলতাফ হোসেন সাহেবের কাছে বললাম, এইখানে যে কথাটা আসল সেটা হইল কালাম পাকের বিখ্যাত কথা, ইয়াআল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এই দত্ত আপনাদের সবার মুখস্থ আছে, ইয়াআল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, আল্লাহর সত্যবাদী বান্দাদের সঙ্গে থাকো। থাকাটা আমাদের আসলে হয় না, গেলাম আসলাম মেলামেশা হয় না। থাকা মানে কি? থাকা মানে কি আমার জীবনের কাহিনী থেকে বুঝতে গেছি। মাওলানা আলতাফ হোসেন সাহেবের কাছে সকালবেলা গেছি, ওনার সঙ্গে পরিচয় হয়েছে কয়েক মাস আগে, সেটা আরেক গল্প। 74 সালের মে মাসে ওনার কাছে সকালবেলা গেলাম, বললাম আমার আব্বা যান জন পুলিশে ছিল আর মুড়ি ছিলেন, দাদা যান জন পুলিশে ছিল মুড়ি ছিলেন, আমার ওস্তাদ যে জন পুলিশে ছিল মুড়ি ছিলেন, নানা ভাই চারজন অতি প্রিয় ব্যক্তিত্ব আমার, সবাই জন পুলিশে ছিল। জনপুরের পীর সাহেব একটা খানকা ঢাকা আছে নয়াপল্টনে, ওখানে আমি কয়েকবার গেছি, কিন্তু মওয়াইল আশরাফি আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কথা আলহামদুলিল্লাহ বড় কাটরার হুজুরদের উসিলায় আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কথা বাংলায় আসতে শুরু করে। আমার আব্বা যা নিমতলি থাকতেন, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 56 উনি মারা গেলেন, নিমতলিতে থাকা বন্ধ হয়ে গেল। কিন্তু আব্বা যান মাঝে মাঝে একটা পত্রিকা আনতেন, পত্রিকার নাম নেয়ামত, একেবারেই সস্তা কাগজ, দাম সবচেয়ে কম করার জন্য যা প্রসেস করার দরকার এইরকম কাগজ, ওর চেয়ে নিকৃষ্ট কাগজ আর হয় না। পত্রিকার নাম নেয়ামত, উপরে লেখা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির ওয়াজের তর্জমাই আমাদের প্রধান অবলম্বন, মানে মাসিক পত্রিকা, পত্রিকার আসল অবলম্বন কি আশরাফ আলী থানভী রহমতুল্লাহের ওয়াজের নকল, পুরা পত্রিকা একটা ওয়াজের উপরে, শেষের পৃষ্ঠা বা আগের পৃষ্ঠা কিছু মাস্তামা সাহেব দিয়ে একটা প্রশ্ন প্রশ্নবিদ্ধ থাকে। আমার আব্বা জানের উসিলায় নেয়ামতের সঙ্গে পরিচয় হয়েছে স্কুল জীবনে একদম 5-6-এ, বললাম যে 50-51 সালে এই হাকিমুল উম্মতের ওয়াজের সঙ্গে সম্পর্ক হইল। এই জন্য মাওলানা আলতাফ হোসেন সাহেবকে সকালবেলা বললাম জনপুরি সিলসিলার খানকা নয়াপল্টনে যাই, কিন্তু হাফিজ জহির রহমতুল্লাহ যে হযরত থানভীর খলিফা জানি, হযরত থানভীর কিতাবাদি পড়তে ভালো লাগে, এখন আমি কী করুন? উনি এক আজিব কাজ করলেন, আমার বাম হাতটা ডাইনাতে ধরলেন, চলেন এখনই চলেন। অবিশ্বাস্য ঘটনা, বড়কাটা মাদ্রাসায় যারা গেছেন তারা দেখছেন দুর্গ, দুর্গের মধ্যে কি বিরাট বিরাট সিঁড়ি, ওখানে নাই না তো রিক্সা নিলেন, পশ্চিম দিকে অল্প কিছু গেলে হাফিজ হজরতের কাছে নিয়ে বললেন, হুজুর আমার বন্ধু স্যার হামিদুর রহমান ব্যাত করে দেন, হজরত সঙ্গে সঙ্গে ব্যাত করে দেন। কিন্তু পরবর্তী 13 বছর যে হজরতের সঙ্গে থাকছি, দেখছি হজরতের কাছে মুড়ি ধোয়া অনেক কষ্ট, মুড়ি ধুয়ে তাড়াতাড়ি করলে আমরা কেউ কোনো লোকজন ধরে নিয়ে গেলে হুজুর আপনার কাছে মুড়ি ধুতে চায়, হজরতের শব্দ ভয়ানক, আপনারা কি আমি আমার দালালি করতে লাগাইছি আমার কাছে মুড়ি ধরলে লোক ধরে আনেন, হাফিজুর রহমান আসবে, যাবে, দেখাশোনা হবে, আমি তাকে চিনব, সে আমাকে তাকে চিনবে, পরে বায়াতের দরখাস্ত করবে। আসলে বায়াত হওয়ার পদ্ধতি ওইটাই। কিন্তু আমি যেহেতু হযরতের একজন প্রিয় এবং বড় খলিফার সঙ্গে গেছি, ওই কাহিনী না আসেনি আমার বায়াত করে, এই কথাটা আমি বলতে চাই। কার সঙ্গে চলাফেরা করেন তার সঙ্গে থাকার উসিলায় আপনার অনেক ভালো ভালো জিনিস নসিব হতে পারে। আমার বেলায় যেমন হয়েছে, আমার এর সঙ্গে সঙ্গে ধরে নেওয়ার কী আছে, কইলে হয়তো ঠিক আছে যে একদিন ইস্তেখারা করেন দেখা যাবে। আল্লাহর অসীম মেহরবানি, আল্লাহর মেহরবানি ওনার আচরণের দ্বারা প্রকাশ হইল। হাতে ধরিয়া নিয়ে বয়াত করে দিলেন, আচ্ছা বয়াত করলেন ঠিক আছে। 74 সালের মে মাস, 74 সালের বাকি 7 মাস গেল, 75 সাল, 76 সালের মাঝামাঝি আমাকে বলেন আপনার এলাকা হুজুরের কাছে বয়াত করে দিয়েছেন, কী করেন? মাওলানা আলতাফ হোসেন সাহেব আমাকে জিজ্ঞেস করেন, মুরিদ কেটে দিছে, কাম শেষ, আবার এই কথা জিজ্ঞেস করার কী দরকার? আপনার এনে হুজুরের কাছে বায়াত করে দিলাম কতদিন আগে, 74 সালের মে মাসে বায়াত করেছে, 74 সালের 5 মাস 6 মাস গেছে, 75 সাল পুরা গেছে, 76 সালের মাঝামাঝি, একথা জিজ্ঞাসার দরকার কী? আপনার এনে হাফিজুরের কাছে বায়াত করে দিলাম, কী করেন? কে বলে? আলতাফ হোসেন সাহেব। যেন একজন গার্জিয়ান ছোট বাচ্চাকে ধীরে ধীরে ধাক্কাই দিয়েছে, কী করবো, হজরতের সঙ্গে ফজর নামাজ পড়ি বুয়েটের কোয়ার্টার থেকে 1.5-2 কিলোমিটার দূরে হবে, ফজর নামাজ পড়ি তারপর চলে আসি, ফজর নামাজ পড়ার জন্য আপনার বায়াত করাইছেন নাকি আলতাফ হোসেন সাহেব? তো কে লেগে বায়াত করাইছেন? হজরতের কাছে থাকবেন বেশি বেশি সহবত উঠাইবেন, কেমনি আমি যাব? আমি আসি শুক্রবারে সপ্তাহের ফজরের সময়, দু একদিন জুতা উঠাইতে গেছি আর যা ধমক দেয় কেন আমার জুতা ধরছেন? কেন ভয়ে কাছে যাই না। মাওলানা আলতাফ হোসেন সাহেব ধমক দিলেন, আপনার বায়াত করে দিছি, কী করেন? আমি বললাম যে ফজর নামাজ পড়ি, সহজ, ফজর নামাজ পড়ার জন্য আপনার বায়াত করেছি। আমি বললাম যে কী জন্য বায়াত করেছেন? আপনি কোন হজরতের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন, মেলামেশা করবেন, হজরতের কাছে যাওয়ার চেষ্টা করবেন, আমার তো কিছু বুঝে আসে না, জুতা ছুঁতে পারি না, কাছে যাবো কেমনি? আচ্ছা সামনে রমজানে কী করবেন? উনি নিজেই বলে দিলেন রমজানে শেষ 10 দিন হজরতের সঙ্গে এতেকাপ করেন, হাফেজ জহুরের সঙ্গে আগামী রমজানের শেষ 10 দিন কামনি চলে গিয়ে এতেকাপ করেন। সম্পূর্ণ মাওলানা আলতাফ হোসেন সাহেব দামাত বারা কামনি বুঝছিলেন গেলাম। তা আমাদেরকে আগামীকাল পহেলা রমজান, রাইত আগে 20 তারিখের রাত, ওই রাত্রেই হজরত এশার নামাজের পরে বয়ান করলেন হাফেজ জহুরি। ওনার দুইজন খলিফা দুজনেরই আপনারা চেনেন, নুরানি ট্রেনিংয়ের প্রবর্তক মাওলানা বেলায়েত হোসেন সাহেব, দামান বারাকাত এখনও আছে, আল্লাহ ওনার সুস্থ রাখেন। আরেকজন নাদিয়া ট্রেনিংয়ের প্রবর্তক মাওলানা আব্দুল ওহাব সাহেব, দুজনই হজরতের খলিফা, দুজনে দুই কিসমে বাচ্চাদের পড়ার জন্য একজন নুরানি ট্রেনিংয়ে দিয়েছেন, একজন নাদিয়া। আমাদেরকে রমজান মাসের প্রথম 9 দিন 29 তারিখে চাঁদ উঠে গেল, আমরা পূর্ব দিকের বারান্দা, এটা দাখিলি মসজিদ ছিল, কামরাঙ্গি চরের মসজিদের পূর্ব দিকের বারান্দা দাখিলি মসজিদ, এতেকাফকারীদের জন্য যাওয়া ঠিক আছে, সেইখানে আমাদের পড়ার মানে বেলা সব নিজে নুরানি ট্রেনিং। আমরা 9:00 সকাল পাইলাম, ওনার সঙ্গে ওনার ভাই মাওলানা রহমতুল্লাহ, যিনি এখন নুরানি ট্রেনিংয়ের এক শাখা চালান, উনিও ছিলেন, দুজনেই এতেকাপ করেছে। 9 দিনে এতেকাপ করার সৌভাগ্য হল। এখন তো মনের মধ্যে একটা বুঝ আসছে, আচ্ছা এইটারে নুরানি ট্রেনিং করে, দেখা যায় আমিও পারবো। এই জন্য আমাদের মহল্লার একটা মাদ্রাসা ছিল, সে আরেক কাহিনী, সেই মাদ্রাসার প্রতিষ্ঠা, আমি এখন উস্তাদের সঙ্গে মাঝে মাঝে পড়াই, ট্রেনিং নিছি না, সাহস হয়ে গেছে, প্র্যাকটিক্যাল করুন, এখন মক্তবের হুজুর মসজিদে বারান্দায় পড়াই, আমিও মাঝে মাঝে পড়াই। হজরতের সঙ্গে খুব ঘনিষ্ঠ আয়োজন আমি যেটা দেখে ফেলেছি, কয়েকদিন পরে বিশুদ্ধরে আমরা হজরতের কাছে জমা হইতাম, কামরানি চলে গেছি, এশার নামাজের পরে হজরত মিম্বরে বসা, ওই পাশ থেকে একজন বইলে দিছি, আমি তো সামনে বসা। হজরত প্রফেসর সাহেব গত রমজানে আপনার এখানে ট্রেনিং নিয়েছিলেন না, এখন উনিও মক্তবে বাচ্চাকে আলিফ বাতা সাহেব পড়ায়। হাফেজ জুজুরের কাছে ওই রহস্য কয়ে দিল অন্য একজন, কে করছিল তো আমার মনে নেই। কী বললো প্রফেসর সাহেব আমার দিকে দেখায় বলে, প্রফেসর সাহেব গত রমজানে নুরানি ট্রেনিং নিয়েছিল, এখন মহল্লায় উনি বাচ্চাদের আলিফ বাতা সাহেব পড়ায়, মোয়াল্লিম সাহেবের সহকারী অ্যাসিস্ট্যান্ট মোয়াল্লিম। এই কথায় হাফিজ রহমতুল্লাহ এত খুশি হলেন, আমি তো সামনে হাতটা বাড়াই আমার কাঁধের পিছনে রাইখা তাই না নিয়ে কপালে চুমা দিল। হাফিজ রহমতুল্লাহ চুমা পাইলেন কপালে, কোন কানে লেখা আলিফ বাতা সাহেব বলেন। প্রফেসর মানুষ, মোয়াল্লিমদের নকল করে, মোয়াল্লিমদের সঙ্গে থাকে, বাস। মাল্লা আলতাফ হোসেন সাহেব কী করেছিল, আপনার এই জন্য নাকি বেয়াত করেছি, যে কী জন্য বেয়াত করেছেন, হজরত শেখ মেলামেশা করবেন, নিকটবর্তী হবেন, এক চুমায় আমার অকল্পনীয় নিকটবর্তী করে দেবে আলহামদুলিল্লাহ। কিন্তু মাল্লা আলতাফ হোসেন সাহেবের ভূমিকাটা কী, উনি কীভাবে আমাকে বেয়াত করার জন্য টেনে নিলেন, কীভাবে ধমক দিলেন, নৈকট্য প্রাপ্যর প্রচেষ্টা শুরু করা দেখাইলেন। আলহামদুলিল্লাহ হাফিজুর রহমতুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা অনেক হইল, যে হলো 76 সাল রমজান, 77, 78, 79, 80 আলহামদুলিল্লাহ যখন যাই হুজুর সঙ্গে গেছিলেন সফর হলে। 80 সনে ওনার সাহেবজাদা মাওলানা উবাইদুল্লাহ, হাফিজ উবাইদুল্লাহ, আমাদের হাজি নাজিমুদ্দিন সাহেব দামত বারাকাত আপনাদের মাদ্রাসার রুহ, উনি আমাকে একদিন সকালবেলা ধরছেন, চলেন ওই হাফিজুজের কাছে। আমরা ওই হজরতের দ্বিতীয় সাহেবজাদা হাফিজ উবাইদুল্লাহ সাহেব তার ঘরে বসলাম, মুদির বেড়া উপরে টিন, কেমন চলে হজরতের বাড়ি। ওনার আব্বাজানের মাসরা ছিল হাজি নাজিমুদ্দিন সাহেবের, নাম হলো NAZIM নাজিম, প্রথম তিনটে অক্ষর আলোপ করে ফেলাম নাজ। এখন জিন্দা বিনিয়োগে কয় বঙ্গবন্ধু বিনিয়োগ, বাইতুল মোকারম থেকে যে রাস্তাটা সোজা দক্ষিণে গেছে না, তখন নাম ছিল জিন্দা বিনিয়োগ, এখন নাম হয়েছে বঙ্গবন্ধু বিনিয়োগ। এই রাস্তায় আমার আব্বাজানের দোকান ছিল, দোকানের নাম নাজিমুদ্দিনের NAZ নাজ ফার্মেসি। নাজ ফার্মেসির মালিক কে? নাজিমুদ্দিন। তখন মাদ্রাসা শুরু করেনি, হজরতের খুব ঘনিষ্ঠ ছিল, আমাকে বললে আপনি থাকেন, আমি হজরতের কাছে কথাটা বললাম মিশন, কথাটা হলো আমার আব্বাজান বললেন ব্যবসা বড় করার দরকার, টাকা পয়সার কোনো বন্দোবস্ত নাই, ইন্টারেস্ট নিয়ে ব্যাংকিং কর্তৃপক্ষের সাহায্য নিয়ে করা যায়। হাফিজুর রহমতুল্লাহ বললেন ইন্টারেস্ট না নিয়ে ব্যাংকের কাছে থেকে যদি লোন পাওয়া যায় নেন, আর নইলে এরকমই থাকেন, ছোটো করেই চালান, ব্যাংকের ইন্টারেস্ট নিয়ে বড় মাদ্রাসা বড় করে দোকান চালানোর দরকার নেই। কথা শেষ। কার সঙ্গে গেছিলাম হজরতের বাড়ির ভিতরে প্রথম যাওয়া হইল হজরতের ম্যাজিস্ট্রেটের সঙ্গে, এই যে কথাটা ওনার আব্বা যেন অক্ষর অক্ষর পালন করল, ব্যবসা বড় করে কোনো দরকার নেই, হালালভাবে যদি চালানো চোদ্দই চালান। হজরতের বাড়িতে ওই প্রথম ঢুকলাম, নামে এসে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 1980 সনে হজের সময় যাবেন সব ঠিকঠাক, এই সনে হজ বোধহয় ছিল অগস্ট সেপ্টেম্বরে, আর ঘটনাটা হইল অগস্ট জুলাই বা জুন মাসে শেষে। ভাই উবাইদুল্লাহ দাওয়াতুল হকের কাজ শুরু করছেন তখন 80 সনে, ওনার ভাই এখনও আছেন মাওলানা আতাউল্লাহ, উনি দুইজন বাংলাদেশ থেকে পাকিস্তানে গেলেন, পাকিস্তানে ছোট ভাই আতাউল্লাহ রয়ে গেলেন, ইনি সৌদি প্ল্যানে রিয়াদ গেলেন, রিয়াদ থেকে জেদ্দা যাবেন, মক্কা শরীফ যাবেন, উমরা করবেন ইত্যাদি। কিন্তু রিয়াদ বিমানবন্দরে কী হয়েছিল এই রহস্য এখনও উদ্ঘাটন হয় নাই, সৌদিরা প্রকাশ করে নাই, 303 জন প্যাসেঞ্জার আর ক্রু সব পুড়ে মারা গেল প্লেনটা এয়ারপোর্টের মধ্যে। এই রিপোর্ট আর আমরা কোনোদিন পাইনি, লাশও পাইনি। ওই ভাই যার ঘরে আপনার আব্বা যান মাস সবাই করতে গেছিলেন ওবায়দুল্লাহ, আর যিনি ওই বছরই দাওয়াত লোকের কাজ শুরু করছিলেন, উনি চলে গেলেন। ঘটনা লম্বা তো পুরো বলবো না। ওবায়দ ভাই নাই, তাহলে কেউ একজন খাদেম হিসেবে থাকা দরকার। অন্যান্য বছর প্রত্যেক বছর যেতেন, তখন বয়স 33 কি 34। এই 34 বছর বয়সে অলরেডি 9 বার হজ করছে। কে? হাফেজ ওবায়দুল্লাহ। উনি মারা গেলেন। আমরা হজরতের কাছে মাওলানা আবুল হাসানের নাম তেমন শুনি নাই, মেলামেশায় বারবার দেখতাম মসিউল্লাহ খান সাহেবের কথা বলে। মসিউল্লাহ খান রহমতুল্লাহ আলাই মাওলানা আশরাফ আলী থানভির আরেকজন বড় খলিফা, হজরতের বড় ছেলে, মেজো ছেলে, ছোটো ছেলে, সোজো ছেলে তিনজনকে বায়াত করেছেন মাওলানা মসিউল্লাহ খান সাহেব জালালাবাদে ইউপি। কিন্তু ভাই যখন ইন্তেকাল করলেন ওই বছর দাওয়াত দিলেন কারে? আবরাল স্যার। তার মনের মধ্যে ভাব আসে, ওনার দিকে নজর গেল, কেন আমাদের কাছে ওনার গল্প করেন না? যেহেতু ভাই মৌতের আগের কয়েক মাস দাওয়াতুল হকের ফিকির নিয়ে খুব দৌড়াদৌড়ি করছেন, এই জন্য দাওয়াতুল হকের হকের সঙ্গে সম্পৃক্ত থানভীর মতো খালি পাওয়ার আবরাল স্যার ওনাকে দাওয়াত দিলেন। উনি 80 সনে দাওয়াত পাইলেন, 21 সনে মে মাসে আসলেন। উনি যাওয়ার পরে জিয়াউর রহমান মারা গেলেন, আর হযরত হাফিজ চৌধুরী ইলেকশনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত দিলেন। পরপর ঘটনা, উনিও গেছেন, তার কয়েকদিন পরে জিয়াউর রহমান সাহেব এসে দেখা। যেহেতু হজরতের সঙ্গে কোনো খাদেম নাই, অন্যান্য বছর মাওলানা ওবায়দুল্লাহ বা হাফিজ ওবায়দুল্লাহ খেদমত করতেন, আমি ফাঁক দিয়ে চান্স পেয়ে গেলাম হজরতের খাদেম সফর করে আলহামদুলিল্লাহ। তো জেদ্দায় মক্কা শরীফে মদিনা শরীফে জেদ্দায় বেশ কয়েকদিন ছিলেন, যাওয়ার সময় 2 দিন ছিলেন, আসার সময় 4-5 দিন ছিলেন। হজরতের সঙ্গে খুব গভীরভাবে মেলামেশা শুরু করেন। এই সময় একটা ঘটনা হলো মদিনা শরীফে, হজরত একটা লুঙ্গি আমার কাঁধে থাকতো, বুড়া বয়স পেশাবের কাঁধটা আয়সা করতো, এই জন্য প্রায়ই কাপড় বদলে ফিরত, হাতের মধ্যে ব্যাগ, গলার মধ্যে ব্যাগ, ব্যাগের মধ্যে একটু পেপসি ভরা, বুঝা লেগে যাইতেছি, চেহারা দেখলে বোঝা যায় ওই বেলা খাদেন। মদিনা শেফের মসজিদে 4th বা 5th দিনে এক উর্দুওয়ালা হাফিজুর আগে যেতেছেন, তার পিছিয়ে পিছিয়ে আমি। প্রত্যেক দিন 5 ওয়াক্ত করে নামাজ, 4th বা 5th দিনে 4-4 16 4-5 20 25 দেখছে। আমারে কয় যে বুঝুক তোমার আব্বা হ্যাঁ ওই উর্দুওয়ালা পাকিস্তানি কি ভারতীয় জানি না, ইউপির লোকেরা তো উর্দু বলে, পাকিস্তানি উর্দু বলে, যে বুঝুক তোমার আব্বা হ্যাঁ ওই অবঙ্গালী মানুষটা আমারে কয়, হ্যাঁ মেরা রুহানি আব্বা হ্যাঁ। আমি বুঝলাম হ্যাঁ জিগা এই বুড়া সম্মানিত মানুষটা তোমার বাবা। আমি বললাম হ্যাঁ মেরা রুহানি আব্বা হ্যাঁ, রুহানি বাপ। উনি বুঝলো যে আসল বাপ না, কিন্তু শেখ বা বড় মুরব্বী কিছু হইল। হাফেজ জহুরুল রহমতুল্লাহ যে কি এক অদ্ভুত মানুষ ছিলেন, আমরা 2 জন মানুষ পিছনে কথা কইতেছি, মানুষ তো ফিরেও দেখে কে কি কয়। গেলেন ঘড়ির দিকে দেখলেন নামাজ দাঁড়াই গেলেন। হাফেজ জহুরুল মানে একটা মানুষ যিনি সময় পাইলে নামাজ পড়ে, নামাজের কেরাত মাশাল্লাহ। হাফেজ জহুরুল রহমতুল্লাহ আমার বড় ছিল, যখন হাফেজ জহুরুল আমাদের বুয়েট কোয়ার্টার্স আসছিল তখন 9.5 বছর বয়স রিজওয়ান, তারে কইতেছে আজকে তো হেফজের শেষ সবক শুনেছ, সামনে দৌড় আছে, দৌড়ের পরে ইয়াদ কেমনে থাকবো কে দিমু, চিন্তা করো 9.5 বছরের বাচ্চা বালে গড়েন, নফল না আমাদের বেশি করে কর্মশিক করবো। আলহামদুলিল্লাহ আমাদের হেফজখানার হুজুরা এটা পড়ায়, আপনারা যারা হেফজখানায় পড়েন পড়ায় না, মাগরিবের পরে তিন পারা পড়বি, কথাটা একটা অল্প বয়স্ক বাচ্চাকে বলা হেফজ ইয়াদ দেখার পন্থা কি রোজ নফল, আর উনি এটা পড়ছেন অকল্পনীয়। ওনার ছেলে আতাউল্লাহ সাহেব নকল করছেন, এটা আমি পরীক্ষা করতে পারি না। একবার হজের সফরে আমরা জেদ্দা থেকে ঢাকা আসবো, সকালে ট্রেনে উঠতে একটু দেরি হলো, লাইন ধরে আছি, সিঁড়ি দিয়ে উঠতে আছে, খুব ধীরে ধীরে কাজে। আব্বা আমাকে জানাল দিতে বললেন, জানাল দিছে যে এয়ারপোর্টের মাটিতে প্লেনে উঠতে আছে মানুষ, উনিও প্লেনে উঠবো, ওইখানে কেউ নফল নামাজ খাড়া হয়। আব্বা নফল নামাজ পড়লেন, দেখেন ওইরা প্লেনে ওঠার সময় খেলা শুরু করলেন, আমি পরিষ্কার শুনলাম, আলিফ লাম মিম জালিকা কিতাবুল আরাইফি জালিল মুত্তাকিন পড়তেছে, পড়তে পড়তে প্লেনে উঠলো। আমরা সন্ধ্যা নাগাতে আসলাম, ঢাকা এয়ারপোর্টে নামলাম, কেল্লার মোড়ে গেলাম, আসার সময় কয় হাতে উঠলে আমার এক খতম হয়ে গেছে। কি বুঝলেন হাফেজ স্যারেরা কতজন আছেন হাত উঠান, হাফেজ হয়ে গেছেন যারা, হাফেজ জি হুজুর মানুষটার নাম কি আপনার? এই গল্প উনি এখনো হায়াতে আছে, আতাল মেরে ডাইকা ওনার থেকে ডাইরেক্টলি গল্পটা শুনি। কি গল্প? ফজরের কিছু পরে এশাকের ওয়াক্তে জেদ্দা এয়ারপোর্টে প্লেনে ওঠার আগে নফল নামাজ পড়লেন, তারপর তেলা শুরু করলেন, সারা রাস্তা বইরা তেলাত করতে যাচ্ছে করতে যাচ্ছে, মাগরিব পড়লেন, এসার পরে ছেলেরা কইতেছে আতাউল্লাহ আমার এক খতম হয়ে গেছে, হাফেজ হুজুর নাম কি নাম বুঝে নেবেন? আমার হাফেজ যারা হয়েছেন তাদের জন্য আরেকটা সবক রাখা, কোরআন মজিদ কাকে বলে, কী রকম পড়াকে বলে? তো ওই মদিনা শরীফের মসজিদে ওই লোক আমার কয়ে তোমার আব্বা হে, আমি কেলাম মীরা রুহানি আব্বা হে, হজরত আগে গেলেন খাম্বার পিছনে দাঁড়া গেলেন, মানে ঘড়ির দিকে দেখলেন যে আমাদের কিছু টাইম আছে, খুব সম্ভব আসর রক্ত হবে বা জোহর রক্ত, দাঁড়া গেলেন, আমরা পিছনে বসা, উনি বসছে কেন? আমি খাদেম, আমিও বসা, উনিও বসা, হজরত নামাজ পড়তেছে। আমি চিন্তা করলাম হজরতের তো নামাজ পড়তে অনেক সময় লাগে, এক একের কাছে পারলে এক পারা নিচে পড়তেই না, আমরা দুজন বইয়ে থাকুন কেন, কিছু কথাবার্তা কই, বোবা তো না কেউ, এই জন্য সাজ্জা সাজ্জা গল্প শুরু করলাম। আপ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে পাই জানতে, ওই মানুষটার আমি কইলাম আপনি মাওলানা আশরাফ আলী থানভীকে চিনেন? উদ্দেশ্য ছিল যদি বলে হ্যাঁ পেঁচানতাম চিনি, তাহলে বলবো ইনি আশরাফ আলী থানভীর খলিফা, বাংলাদেশের হাফিজ জহুরী। এই জন্য ভূমিকার মধ্যে জিজ্ঞেস করলাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহকে যদি না চিনে তার খলিফা করলে কী বুঝব? আমি বললাম আপ মাওলানা আশরাফ আলী থানভীকে পেঁচানতে হ্যাঁ, তখন উনি জবাব দিব হয়তো হ্যাঁ পেঁচানতা হুম অথবা আমি পেঁচানতা নেই পেঁচানতা, উনি উল্টে একটা ধমক দিবে আমাদের কোন মুসলমান মাওলানা থানভীকে নেই পেঁচানতা, মদিনার মসজিদে আমারে ধমক দিল একটা উর্দু ভাষী মানুষ, কোন মুসলমান মাওলানা থানভীকে নেই পেঁচানতা, কোন মুসলমানের মাওলানা আশরাফ আলী থানভীকে চিনে না, মানে তোমার এই প্রশ্নটা একটা চরম বোকামির কথা। শেখ হাসিনার যদি কথা যদি কেউ জিগায় দশ নম্বর সেক্টরের পুলে, মানে প্রধানমন্ত্রী মেয়ে লোক যা হোক গা বাংলাদেশের এক নম্বর ব্যক্তি, আপনি যদি কেউ কয় শেখ হাসিনাকে জানেন, আপনি কি স্বাভাবিক জবাব দেবেন না কেউ নিয়ে ফাইজেন করার জায়গা বলা? এইরকম ব্যাপার। আমি কেন বললাম মাওলানা থানভীকে পেঁচানতে হ্যাঁ, উনি বলে উঠলো কোন মুসলমান মাওলানা থানভীকে নেই পেঁচান, ভয় আর আমি কথাই পারলাম না, আমি বললাম ইয়ে হাকিম উলম্মত রহমতুল্লাহকে খোলাফা মেসে হ্যাঁ বাংলাদেশ আচ্ছা এখন খুব আচ্ছা, উনি বসে থাকলেন, হজরত সালাম ফেরালেন, মুসাফা করলেন, দোয়া নিলেন, চলে গেলেন। আমি আর জিগানোর সাহস পাই নাই, তোমার বাড়ি কি পাকিস্তান না করাচি নাকি হিন্দুস্তান, আর কি কথা কোনটা করতে গিয়ে আবার বকা খাই। এই যে কথাটা অদ্ভুত কথা, কোন মুসলমান মাওলানা থানভীকে নেই পেঁচান, তা আমি আপনাকে গল্প শুনাইতেছি থানভী রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা বাংলাদেশের আলী, উনি দাওয়াত করলেন আবরার রকসাব রহমতুল্লাহ আলাইহি, হজরতের খাদেম হিসাবে মাওলানা আবরার রকসাবকে নেওয়ার ব্যাপারটা আমার কানে পড়ল। যে সময় দাওয়াত দিছিল হুজুরকে মক্কা শরীফে দাওয়াত দিছে, হজের সময় পাঁচ দিন হলো হজের আসল দিন, মুখস্থ করে ফেলাম 9, 10, 11, 12, 13 বলেন কোন মাস? জিলহজ মাস। এই পাঁচ দিন হলো হজের মূল সময়, এই পাঁচ দিন উমরা করা নিষেধ, কোন পাঁচ দিন উমরা করা নিষেধ? মক্কা তাহরিম উনি আসছিলেন 14 বা 15 হজের পরে। মাওলানা আবরার লোক সাহেব দেখা করতে আসছিলেন হাফিজুদের সঙ্গে। দাওয়াতের মধ্যে কি বলছেন, আমার দিলে চায় আপনি আপনার খলিফাকে নিয়ে একবার বাংলাদেশের জমিনে আসেন। হাফিজুদের দাওয়াতের শব্দগুলো মনে আছে না? আমার দিলে চায় আল্লাহ তাআলা আপনাদের দুজনকে নিয়ে বাংলাদেশের জমিনে হাকিম উল উম্মতের সিলসিলা কিছু খেদমত কবুল করুন। দেখি দাওয়াত না দোয়া? এখানে হাফিজুর রহমতুল্লাহ ডাইন পাশে আমি, আমার ডাইন পাশে আরেক হাজির সাহেব বিখ্যাত মানুষ, তুমি তো চিনবই। এখন বলা যায় ভালো কথা যে হাজি হেমায় হজরতে দাওয়াত দিলেন, আপনার সব হাঁসূচক ভাব দেখালেন, মানে দাওয়াত কবুল করলাম। এই কথার সঙ্গে সঙ্গে এই মানুষটা হাজি হেমায়ত আল্লাহ হায়াত দারাজ করল, সে বলে উঠল, হজরত আপনার দিন হেমানকে বাংলাদেশে নেওয়া আনা সব খরচ আমি একটা বহন করি। আপনি বলেন হাফিজুর রহমানটা কত খুশি হয়েছে, কেমন দোয়া পাইছেন। উনি হয়তো দেশে এসে পরামর্শ করতেন, আমি দাওয়াত দিছি দিন হেমানকে, কেমন আনাইবে একজন পাকিস্তানের একজন ভারতের। এই যে কথাটাই হাজি সাহেব বললেন, এটা মারাত্মক কথা। এটা হাফিজুর রহমানকে বলতেন, দিনের গাড়ির দুই চাক্কা, হজরত হাফিজুরের কথা, দিনের গাড়ির কয় চাক্কা? একটা চাক্কা হইল আলেমদের কোশেশ, আর এক চাক্কা হইল উমারাদের মাল, ওলামাদের কোশেষ উমারাদের মাল, আমিরের জমা উমারা ধনী আলেমদের কোশেশ এক চাক্কা, ধনী ব্যক্তিদের আলেমদের সঙ্গে নিজের পয়সা খরচ করা আরেক চাক্কা। এই যে হাজি সাহেব যে কথাটা বললেন, কীরকম দোয়াটা পাইছি, হজরতে বসছেন কাবা শরীর সামনে, আবরত সাহেব কাবার দিকে পিছন দিয়ে হজরের দিকে মুখ করে বসে, হাফিজুলে কেমন দোয়া পাইছেন। কিন্তু এই মানুষটারই আবার এমন বকা বুকলেন মদিনায় গিয়া, কোনো খাতির নেই। ওই ঘটনা হলো আমাদের সঙ্গে হাকিম মুহাম্মদের ভক্ত আমাদের সাইকোলজি ইসমান আলী লোক সাহেব ছিলেন, ওনার বিবিও ছিল মাহফুজের আম্মা। মদিনায় সব একটা বড় ঘরে আমরা থাকতাম, মাঝখানে চাদর টাঙানো, ওই পাশে সাইকোল আলী সাহেব ওনার বিবি, এই পাশে আমরা তিনজন, হাফিজুর রহমতুল্লাহ ওনার খাদেম আমি আর ওই হাজি সাহেব। একদিন সকালবেলা নাস্তা খেয়ে বসেন হাতে তুলি, হঠাৎ হাজি সাহেব কথা শুরু করলেন, হুজুর আপনি যে খেলাফত দিচ্ছেন ওই মাওলানা সাহেব জানেন মক্কা শরীফ কী করছে, মানে হজরতের একজন খলিফা যিনি একজন বড় আলেম তার বিরুদ্ধে নালিশ কোথায়, এক বন্দি নাই। 2-3 মিনিট কথা কইছে হজরত চুপচাপ শুনতেছেন, তসবি করতেছেন। 2-3 মিনিট পরে বললেন, মানুষের মধ্যে খুবই দেখুন চাই, অর্থ কি মানুষের মধ্যে ভালো দিকটা দেখুন চাই। উনি তো হুজুরের এক খলিফার কাহিনী বলতেছেন, খলিফার বিরুদ্ধে নালিশ, হজরতের একটা ছোট্ট কথা, মানুষের মধ্যে খুবই দেখুন চাই। এই আর একটা কথা আপনার কাছে পৌঁছে দিলাম, মানুষের মধ্যে কী দেখুন চাই, ভালো জিনিসটা দেখা চাই। আমরা কোনটা দেখি? খুব এই ঘটনাই বায়াত হওয়ার কয়েক মাস পরে হলো, বায়াত হয়েছিলাম 74 সালের মে মাসে, জুন জুলাই অগস্টের দিকে আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখে গেলাম, ধানমন্ডি বিডিআর গেটের উল্টার দিকে লেকের উত্তর পারে, ডক্টর সুফিয়া খাতুন ডক্টর আব্দুল আজুল এখানে ডাক্তার। তখন মাত্র হুজুরের কাছে বায়াত হয়েছে 2-3 মাস আগে, দেখা সাক্ষাৎ পরিচয় বেশি হয়নি। ওইদিকে আরেকটা মানুষ বসা, এত মিল হাফিজুরের সঙ্গে আমি তাকে দেখি নাই। ওই দিন আমিও গেছি আমার বিবিকে নিয়ে, উনিও গেছেন আমার বিবিকে নিয়ে, ডাক্তার সাহেবকে দেখালো। অনেকক্ষণ চাইতে চাইতে পরে সাহস করলাম, কি কম আপনি মাওলানা মাহমুদুল্লাহ হাফিজ হুজুরের আর কই না, উনি নিজেই কয়, হ্যাঁ আমি ওনার ছেলে, মানবায়দুল্লাহর সঙ্গে প্রথম পরিচয় করছি, পীর সাহেবের প্রথম ছেলের সঙ্গে পরিচয়। এই পরিচয়ের সঙ্গে একটা কথা বলো, মারাত্মক কথা আমি বলছি। তো যখন হজরতের ছেলে পরিচয় পাইলাম, আমি নিজে বললাম আপনার আব্বাজানের কাছে বায়াত হয়েছি, মাওলানা আলতাফ হোসেন সাহেব সহায়তা করছেন, এ কথা সে কথা। এক পর্যায়ে আমি বললাম যে দিলে চায় ছেলে যে দিনই পোশাক পরাই, হিম্মত হয় না, আমার ছেলে বড়টা তখন 5 বছর হয় না। উনি আমার কয় কি, আপনাদের মহল্লায় কোনো হিন্দু নাই, আপনাদের কোয়ার্টার যে বুয়েটের কোয়ার্টার সেখানে থাকেন কোনো হিন্দু নাই? আছে, হিন্দুরা হিন্দুদের মতো পোশাক আশাক পরে না, হিন্দু মেয়েরা কপালে শীতে সিন্দুর লাগায় না, লাগায়। ওরা হিন্দু হইয়া নিজ ধর্মের অনুযায়ী চালচলন করে, আমরা মুসলমানরা খালি ডরে, আমরা খোঁচা দিব। মাওলানা মাহমুদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ দ্বিতীয় ছেলে, কি নাম? হাফিজ ওবায়দুল্লাহ। এই ঘটনা হইল 74-এ, উনি মারা গেল 80-তে। এরপরে দ্বিতীয় প্রশ্নের জবাবে যে কথাটা বললো, একটা অদ্ভুত কথা, ওনার তো সাহে পাই এখন করেন, দিলে চাই এখানকার কটা ছেড়ে দিই, আলেমদের মধ্যে যে বাস করি। আমি বললাম, এখন তো চতুর্দিকে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর হবে, আমার দিলে চাই কোয়ার্টার ছেড়ে দিয়া আলেমওয়ালা আমাদের সঙ্গে কোনো মহল্লায় থাকি। উনি আমাকে বলেন কি, খবরদার ওটা করেন না। কে বলল? আমাদের বেশি কাছে এর না, আলেমদের বেশি কাছে গেলে অনেক ছোট ছোট দোষগুলো অনেক বড় হয়ে আপনার চোখে দেখা দেব, আমাদের প্রতি সম্মান কমে যাবে, আমাকে বেশি কাছে এর না। কি অদ্ভুত কথা! এই ঘটনা সমাজে অনেক দেখা যায়, আলেমদের প্রতি আমাদের ইংরেজি শিক্ষিতদের সুধারণা নাই, কথায় কথায় মৌলবীদের দোষ ধরি আমরা। আমি যেহেতু ইংরেজি শিক্ষিত মানুষ, কাজে আমাকে দলের দোষ করার অধিকার আমার বেশি। আপনারা কইলে কেবল, তুই বেটা কি ইংরেজি শিক্ষিত, তুই মৌলবী, মৌলবী লোকের কথা বলবি? এই যে ওনার কথাটা, আমাদের বেশি কাছে আইসেন না, তাহলে আমাদের দোষগুলো আপনার নজরে বড় হইয়া দেখা দেবে, আমাদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাবে। নাকি আলেম আগেই কইছে, হেফজ করছে, এই দুই তিন জামাত করছে, পড়া নাই, কথার মধ্যে কি রং! এই কথা 74-74 সালের কথা, আর গল্প করতেছি 80 সনে হজের সময়। হাফিজুর রহমতুল্লাহ ওই যে খলিফা আশাফ আলী খানের খলিফাকে দাওয়াত দিলেন, কোন ব্যক্তি বললো যদি সব খরচ আমি বহন করবো? হাজি হামায়াত। এই হাজি হামায়াত এই মদিনা শরীফে হজরতের কাছে নালিশ করতেছে, আপনি খেলাফত দিচ্ছেন না? ওই মাওলানা সাহেব মক্কা শরীফ অমুক হোটেলে ছিল, এই করছে ওই করছে, কথাগুলো জবাব হাফিজুরে কী দিল? মানুষের মধ্যে খুবই দেখুন চাই, উনি এখন থতপত খেয়ে গেল, এত ঘনিষ্ঠ মানুষ হয়তো কই, আচ্ছা ঢাকায় যেয়ে লই, খুব করে বকা দিয়ে দিব, ধারে কাছে নেই একটা কথা, মানুষের মধ্যে খুবই দেখুন চাই। উনি 2-3 মিনিটের কথা কয় না, যে একটু টাইট হয়েছে এখন নৈরাজ্যে শক্তি সঙ্গে হজরত, এসব কথা কি আমরা আমাদের সাথে বলি? মানুষের যখন করে হাফিজুরে খলিফা এরকম করে এরকম করে, তখন রক্ত মাথায় উঠে যায়, আপনার জন্য কষ্ট লাগে, নতুন ভাঙা গেছে। এবারে হজরত ওনালে দেখাইয়া তসবিটা হাত থেকে ছেড়ে দিল, এই নিচে থেকে আসে না, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে মানুষের মধ্যে খুবই দেখানোর সৌভাগ্য দেব। এক যারা ওনার কথার দিকে ইঙ্গিত করলেন না, দোষ আছে কি নাই তা তো উনি বলেন নাই, উনি বলছেন খুবির দিকে দেখো, কথা তো বলেন নাই যে দোষ এই জায়গাটা আছে, মানে হাজি আহমেদকে একদম চুপ করে দিল। এই নসিহত আপনাদের দিলাম, আমাদের সমাজে আমরা এটা একদম পাই না, অন্যের দোষটা এত নজরে পড়ে, নিজের দোষ নজরে পড়ে না। হাফিজুরের কথা কি, মানুষের মধ্যে খুবই দেখানো চাই, ওনার কথার মধ্যে উর্দু শব্দ অনেক থাকতো, কারণ উনি তো হাফেজ হয়েছেন ভারতের পানিপথ শহরে, দিল্লি থেকেও প্রায় 60-70 মাইল উত্তরে এই পানিপথে হেফজ করছে। কেমন করছেন সেই গল্প বলতে গেলে আজকে টাইমে বলে না, টাইম 80-10 মিনিট, আমি কেবল গল্প বলতেছি। মানুষের মধ্যে খুবই দেখুন চাই, প্রথম কথা কী হয়েছিল, চোখের গোনা থেকে বাঁচান চাই, এবার মাঝখানে আরেকটা লাগাই। আবলক সাহেব যেদিন প্রথম ঢাকায় আসলেন, হজরতের খাদেম হিসেবে ওনাদের নেওয়ানোর সুযোগ থাকে আমাদের কাঁধে, রাত্রে এসার আগে দুই বাসায় একটু বিশ্রাম করলেন, তা হাজি বসির সাহেব একজন, বাংলা মোটর থেকে রওনা হইলাম এসার পরে, আমরা যাবো লালবাগে, হাফিজুরের সঙ্গে দেখা হবে লালবাগের আগে আজিমপুর চৌরাস্তা, হজরতের ড্রাইভারের পাশে বাম দিকে, আমি পিছনে, তো ওই লালবাত্তি দেখে আর ড্রাইভার সাহেব ব্রেক করলো, কইরা আবার লালবাত্তি থাকতে ফিরা চালাই দিল, কথা বুঝছেন না, লালবাত্তি থামা উচিত ছিল, পুরা থামলো না, তো ব্রেক করলো, স্লো হইলো আর চালাই দিল। হজরতের ড্রাইভারের পাশে মাওলানা আবরুল হোসেন রহমতুল্লাহ, এবার আরে ভাই লালবাত্তি আয় রুখতে নেই, ড্রাইভারকে বলতেছে মাওলানা আবরুল হোসেন, লালবাত্তি আছে তুমি দেখলা না, লালবাত্তি মধ্যে গাড়ি চালাই দিলা, তো ড্রাইভার গাড়ি চালা, হুজুর পুলিশ নাইকিয়া, হুজুর পুলিশ নাইকিয়া, জীবনে প্রথম দিন ঢাকায়, আর বাংলা তো শোনাই নাই, পুলিশ নাইকিয়া বুঝতে পারেন, ঘর ফিরে আমি তো পিছনে, আমার ড্রাইভার কে কায় চায়, আমাকে জিজ্ঞেস করলো ড্রাইভারে কি কয়, তা আমি আমার ভাঙা চোর উদ্ধতি বুঝিয়ে দিলাম। ড্রাইভার কয় লাল বাতিতে থামা উচিত ছিল, পুলিশ নাই এই জন্য চালাই দিলাম, এটাই পুলিশ নাকা। তাহলে তো আমার কথা বুঝলেন, গাড়ি তো চলতেছে দক্ষিণ দিকে লালবাগে যাবে, আর বেশি দূর নাই, কয়েক সেকেন্ড চুপ থেকে পিছনে আবার। হ্যাঁ ভাই, ইসিলিয়ে কাহা যাতা এলম কাফি নেই তাকওয়া চাই। মাওলানা আবুল হাসান আমাকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ ভাই ইসিলিয়ে কাহা যাতা হে এলম কাফি নেই তাকওয়া চাই। কি কথাটা, কি জরুরি কথা কিনা ভাই আমাকে বলেন। হ্যাঁ ভাই, এই জন্যই বলা হয় এলম যথেষ্ট না তাকওয়া চাই। আমাদের সমাজে এটা আমার কথা না, মুরব্বীরাই বলেন, অনেকেই দাওরায়ে হাদিস পাশ করে, মাওলানা হয়, ইমাম হয়, খতিব হয়, কিন্তু আল্লাহর ভয় পয়দা করার জন্য যে পদ্ধতি আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাবিরিন, করা হয়। তাহলে হরজি হজরতের প্রথম রাত্রে কথা শুনেছেন, হাফিজ জহুরের প্রথম বৈঠকের কথা শুনেছি, চোখের গোনা থেকে বাঁচেন, হজের মৌসুমে একটা কথা শুনেছি, কি মানুষের মধ্যে খুবই দেখুন চাই। এখন হজের পরে বাংলাদেশে একাই শুনে আসলো মাওলানা আবুল হাসান, ওনার কথা শুনিলাম, ইসিলিয়ে কাহা যাতা এলম কাফি নেই তাকওয়া চাই। শুধু তাকওয়া হলেই হবে, আর কিছু দরকার নাই, খুব তাকওয়া। আমরা তো আমাদের সচরাচর হিসেবে করি, তাকওয়া কাহার মধ্যে আছে বলা তাকওয়া হইল ওই তোমাদের বেশি, যে খুব বেশি অবলম্বন করে হাবিজ নহল করতে। কোরআন শরীফে আল্লাহ কী কয়, ওয়াইদাতিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দারাঈ ওয়াল-কাযিমিনাল গাইয, আছে কি না? কাযিমিনাল গাইয মানে কি? আগে কইছে ওয়াইদাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বানানো হয়েছে এই বেহেশত। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দারাঈ ওয়াল-কাযিমিনাল গাইয, রাগেরে হজম করে, ওয়াল-কাযিমিনাল গাইয ওয়াল-আফিনা আনিন-নাস, মানুষকে মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ওয়াস্তাগফিরু ওয়াস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। এখানে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, আচরণ একটা হলো বাইরের সঙ্গে কাজে মিনাল গাইব রোজ সম্বরণ করো, মানুষকে মাফ করে দাও, আর একটা হলো নিজের সম্পর্কে তুমি মুত্তাকিন হইবা। আল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান, ফাহিশাতান মানে বড় গুনাহ, বড় লজ্জাজনক গুনাহ, আও যালামু আনফুসাহুম ছোট গুনাহ, কি করে সে? যাকারুল্লাহ, আল্লাহকে ইয়াদ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অর্থাৎ যে ব্যক্তি গুনার পরে আল্লাহকে স্মরণ করে কান্দাকাটা করে আল্লাহর কাছে মাফ চায়, তার সম্বন্ধে আল্লাহ কী করে? ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আছে কে মাফ করবো, কি ভঙ্গি। ওয়াল কাযিমিনাল গায়ে যাবো নাই, তাহাজ্জুদ প্রত্যেক রাতে আছে, নফল রোজা মাসে তিনটা রাখে, বাড়িতে বেগম সাহেবের সঙ্গে আচার আচরণ ভয়ানক কঠিন, বাইরে কিন্তু ওনার মতন মুত্তাকি নাই, মুত্তাকি হিসেব করে কি দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া, টুপি দিয়া, দাড়ি দিয়া, তাহাজ্জুদ দিয়া, তকবীরুল্লাহ ইহরাম দিয়া, কিন্তু বাড়ির মধ্যে কী আছে? কাযিমিনাল গায়ের পক্ষে সংগ্রাম চলে না বিপক্ষে সংগ্রাম চলে? এই যে সামাজিক দিকটা মিলেই না, আল্লাহ তাআলা যে কথা বলছেন সেগুলো বাস্তব মিলে না। অনেক কল্প শোনা ফেলছি, 50 মিনিট হয়ে গেছে আর 5 মিনিট। তেরো বছর হজরতের সঙ্গে থাকার সৌভাগ্য হয়েছে হাফেজ জুবাইর, আমার মনে পড়ে না রাগ যাকে বলে হইতে দেখছি। একদিন খুব দুঃখ পাইছেন একটা ঘটনায়, আমার ছেলেদের দাওয়াত হকের দপ্তরে বসে মাথার মধ্যে হাত দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে ছেলের আচরণের কারণে মনে খুব অসন্তুষ্টি হয়েছে, বাহ্যিক প্রকাশ কি দুঃখে দুই হাত দুদিকে দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা ঘটনা বলা যায়, যেহেতু উনি এখন আল্লাহর কাছে চলে গেছেন, ফজলুল হক আমিন স্যার হজরতের জামাই, লালবাগে অনেক গণ্ডগোল হইল, খুব সংক্ষেপে বলি, আগের সেক্রেটারি বিজয় হইল, ফজলুল কামিল সাহেব, শাইখুল হাদিস সাহেব একসঙ্গে লালবাগ পুরা ওনাদের কর্তৃত্বে আসলো। 85 সালের শেষ, 86 সালের শুরু। এরপরে ওস্তাদের সাথে ভুল বোঝাবুঝি হলো, ফজলুল কামিনীর সঙ্গে শাইখুল হাদিস সাহেবের ভুল বোঝাবুঝি, যার কারণে শাইখুল হাদিস সাহেব পরে মোহাম্মদিয়া মাদ্রাসা করলেন মোহাম্মদপুরে, মোহাম্মদিয়া পরে রহমানিয়া হইল। প্রথম পর্যায়ের কথা, হজরতের ছেলেরা বসে মেজর ছিল তাল্লার কাছে চলেই গেছে, এটা 85 সালের ঘটনা। লালবাগ এলাকার মহল্লার লোকজন অনেক বসা, তাদের মধ্যে কয়েকজন আমি দু এলাকায় থাকছি, আমার সহপাঠী বন্ধু, এজন্য প্রস্তাবটা হইল প্রফেসর হামিদুর রহমান সাহেবকে লালবাগের মাদ্রাসা কমিটির প্রেসিডেন্ট বানানো হবে। হজরত বলতেছে আপনারা এরা প্রেসিডেন্ট বানাইতে চাই, শাইখুল হাদিস সাহেবের সঙ্গে তো সংঘর্ষের ভাব, এই জন্য হজরতের ইচ্ছে হইল আমি হিসাবে প্রিন্সিপাল বানাইব, আমার প্রেসিডেন্ট বানাইব। কিন্তু আমি প্রেসিডেন্ট তো মূর্খ, আমি একটা কথা কয়ে ভাবলাম, জঘন্য কথা, হজরত উনিও বড় আলেম, ইনিও বড় আলেম, ভুল বুঝাবুঝি হয়েছে, ভুল বুঝাবুঝি নিরসনের জন্য একটা কমিটি হইলে ভালো হয় না, আমি প্রেসিডেন্ট পদের প্রার্থী তো না, কিন্তু এই মাতবুরি করার আমার কী দরকার ছিল। হজরতে যেই আমার কথায় ব্যথা পাইলেন, ফজলুল কামিল সাহেব বলে উঠলেন আব্বা আর দরকার নাই, প্রফেসর সাহেব নিজেই কথা বলে থাক, আপনি কমিটি বানান, আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হোক। হাফিজুর রহমতুল্লাহ যে কথাটা বললেন সেটা হলো আমার হামিদুর রহমান আমার সমস্ত জিনিস বানচাল করে দিলেন। মিটিং শেষ, হজরতে কী চাইছিলেন, একটা কমিটি বানাইবেন, কমিটির প্রেসিডেন্ট আমি হামিদুর রহমান, ওই এলাকার বড় বড় সর্দার কয়েকজনই আমার সঙ্গে স্কুলে জীবনে পড়ছে। আমি কইলাম একটা তদন্ত হোক, শাইখুল হাদিস সাহেবের দোষ কি না দোষ কি, এই কথার কারণে ফজলুল কামিনী সাহেব রহমতুল্লাহ আলাই মনে খুব ব্যথা পেলেন, আব্বা মিটিং করে কোনো লাভ নেই, প্রফেসর সাহেব নিজেই কয় কমিটি বানাইতে, ওনার কথাতে হজরত হয়ে গেল। হজরতের শব্দ হইল আমার হামিদুর রহমান আমার সমস্ত প্রপোজাল প্রস্তাব বানচাল করে দিল, এই কঠিন অবস্থাতে সবাই উঠে চলে গেল ভয়ে। আর পরের দিন তো প্রায় ফজর নামাজ পড়তাম, পরের দিন গেলাম না, তারপরে তৃতীয় দিন গেছি শুভেচ্ছা থেকে পরে মুলির বেড়ার দরজা, দরজা খুলে বাইরেছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমাকে তো আমি আপনার মনে বড় কষ্ট দিছি। আমি বললাম হাফিজুর দুই দিন তো ডরে যাই না, কথা কি কইছিলেন, আমার হামিদুর রহমান আমার সব প্রোগ্রাম বানচাল করে দিল, কইছি না যাই নি। আমি যেই বললাম যে হজরত আমি তো নেক মাশওয়ারা দিছিলাম, আমার ডাইনারটাকে হজরতের নিজের বাম হাতে জড়ায় ধরলেন এভাবে, আপনি তো বলেন হক কথা বললাম, আমাকে বলেন, আমি বললাম হক কথা কইতে কইছি, আলেমুল আমাদের দোষ ত্রুটি সাধারণ মানুষদের সামনে আপনি কইতে গেলেন কেন, বাকি তো সব মহল্লার সর্দার কেউ আলেম নাই, আমি সত্য কথা কইছি এটা ঠিক আছে, কিন্তু শাইখুল হাদিস সাহেব আর ফজলুল কামিল সাহেবের বিরুদ্ধে তদন্ত করে তাদের দোষ ত্রুটি সামনে আনা এই কথাটা সাধারণ মানুষদের সামনে না বললে ভালো হইতো, এ হইল রাগ। ওই দিন রাত্রে কী কইছিলেন, হামিদুর রহমান আমার সব বানচাল করে দিল, আমার হামিদুর রহমান, তো রাগ একেই পাইলেন, আমার হাতে ধরিয়া নিজের বগলের সঙ্গে মিলাইয়া, তারপরে মিজাজ নম্রতা কাকে বলে, হামিদুর রহমান অদ্ভুত ছিল, বিনয় ক্রোধকে সম্বরণ করা, আজকে আর দরকার নেই, অনেকগুলো কথা বলে ফেলেছি, এই বিষয়গুলোর উপর আমল করার সৌভাগ্য আল্লাহ আমাকেও নসিব করুক, আপনাদেরও নসিব করুক। হজরতে বারবার আয়াতটা করতেন, বাত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, এই আয়াতটা বারবার করতেন, আমাদের আসল মকসুদ ওই দিন যেন আল্লাহর কাছে বেঁচে যাই। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, মা কাসাবাত যা সে অর্জন করেছে, অর্জন কি, কোন অর্জনগুলো কেমতের ময়দানে আমাদের আমল হিসেবে আসবে, আল্লাহ তাআলা আমাদেরকে সহি আমল করার সৌভাগ্য দিন, সহি আমলের খবর পাওয়ার জন্য ইলমে দিন শিক্ষা করা, আল্লাহ তাআলা আপনাদের দিনী তালিমের মধ্যে বরকত দেন, সবাইকে পাক্কা সচ্চা হাফিজ মাওলানা দিনের খাদেম বানাই দেন, দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم، ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا اللهم اني اسالك ভুল থেকে মাফ করে মানে যদি আপনার দিনের জন্য কবুল করেন তাহলে সকলকে আপনার দিনের পাক্কা সাক্ষা থাকেন দ্বারা আমাদেরকে আপনার দিনের জন্য হকানি সঙ্গে থেকে দিনের মেহনত করেছেন আল্লাহ বিনা চাওতে আমাদের তৈরি করেছেন মানুষ করে আমাদের মুসলমান করে দেন মুসলিম বানিয়েছেন এখন আমরা চাই আমাদের মাফ করে দেন বিক্ষির বার হাম্মান ربي اغفر وارحم وقل ربي اغفر وارحم وانت خير الراحمين صلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه برحمتك يا ارحم الراحمين এখানে নামাজ কয়টায়? যাক আমরা তো 6টায় জামাত পাবো। আপনারা বসেন। আসসালামু আলাইকুম। আমরা মসজিদে যাব।